সুন্নতের অনুসারী বানাও ইয়া ইলাহি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীউল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের সুন্নাত, যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নেই, যাতে প্রোগ্রামটি দেখা সবাবের মধ্যে গণ্য হয়ে যায়। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ অবধি আমরা এই প্রোগ্রামটি দেখব, যা আলোচনা হবে তার উপর আমল করবো এবং অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত কিতাব ও আহাদিসে তৈয়বার মধ্যে বর্ণনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 100 বার দরুদে পাক পাঠ করবে, ওই ব্যক্তির কপালের মাঝখানে লিখে দেয়া হবে যে ব্যক্তিটি জাহান্নামের আগুন ও নিফাক অর্থাৎ মুনাফিকি থেকে মুক্ত, এবং কাল কিয়ামতের দিন তাকে শহীদগণের সাথে উঠানো হবে। তাই আমাদের উচিত প্রতিদিন যার যতটুকু সম্ভব 50 বার, 100 বার, 500 বার, 1000 বার, যার যতটুকু সামর্থ্য, যার যতটুকু পসিবিলিটি, আমরা সেই পরিমাণে দরুদ পড়ি এবং নবিয়ে পাকের নিকটে চলে যাই। আল্লাহ করিম আমাদের সবাইকে প্রিয় মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা এই প্রোগ্রামে নবী ও রসুল যারা দুনিয়াতে এসেছেন এনাদের এক একটি সুন্নাতে করিমার উপর আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি। আসলেই যারা নবী বা রসুল দুনিয়াতে এসেছেন তারা আল্লাহ পাকের অত্যধিক নেককার, পরহেজগার এবং শান শওকতওয়ালা বান্দা, যারা আল্লাহ পাকের মনোনীত বান্দা, যারা আল্লাহ পাকের দিনের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে এসেছেন, যারা আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা নিয়ে এসেছেন, জি হ্যাঁ, এনারাই হচ্ছেন নবী এবং রাসূল। তো আজকে যে সুন্নাতে করিমার উপর আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করব তা হলো মসজিদ নির্মাণ করা, সুন্নাতে আম্বিয়া, জি হ্যাঁ, মসজিদ নির্মাণ করা, মসজিদ বানানো, মসজিদ তৈরি করা, মসজিদের কনস্ট্রাকশন করা, এগুলো হচ্ছে সুন্নাতে আম্বিয়া, সুন্নাতে ইব্রাহিমি, সুন্নাতে ইসমাইল, সুন্নাতে দাউদ, সুন্নাতে সুলাইমান আলাইহিসসালাম এবং সুন্নাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো অনেক আম্বিয়াদের সুন্নাত হচ্ছে মসজিদ নির্মাণ করা। তো ইনশাআল্লাহ আমরা বিস্তারিত শোনার চেষ্টা করব এবং নিয়ত করব যে আমরাও যাতে এই মহতি কাজে অংশগ্রহণ করি। শুরুতেই সূরা বাকারার 127 নং আয়াত দিয়ে শুরু করছি, এবং এই আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিমাসসালামের যে মসজিদ নির্মাণের ঘটনা বা সেই পবিত্র ঘরের নির্মাণের ঘটনা, যে আমরা প্রায় সময় শুনে থাকি, যতবারই শুনি আমাদের মন আন্দোলিত হয়ে যায়। সূরা বাকারার 127 নং আয়াতে ইরশাদ হচ্ছে, এবং যখন উঠাচ্ছিল ইব্রাহিম এ ঘরের ভিত্তিগুলো এবং ইসমাইল এ প্রার্থনারত অবস্থায়, হে আমাদের প্রতিপালক, হে আমাদের মালিক, আমাদের পক্ষ থেকে গ্রহণ করো, নিশ্চয়ই তুমি শ্রোতা জ্ঞাতা। তো এই আয়াতটি যখন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিমাসসালাম কাবা ঘর নির্মাণ করছিলেন, বাইতুল্লাহ নির্মাণ করছিলেন, সেই সময়ের এই আয়াত শরীফ আজকের এই আয়াতের মধ্যে এসেছে। তো এর টিকার মধ্যে এসেছে, তর্জুমার মধ্যে এসেছে, কাবা শরীফ হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলিহিসাল্লাম তো নির্মাণ করেছিলেন, কিন্তু এর পূর্বেও অনেকবার এটা নির্মাণ করা হয়েছিল বা সংস্কার করা হয়েছিল। যুগে যুগে বিভিন্ন আম্বিয়াই কেরাম আলিহিমুসসালাম এটা নির্মাণ করেছিলেন। বলা হচ্ছে প্রথমবার এই কাবা শরীফের যে ভিত্তি স্থাপন করা হয়েছিল তা করেছিলেন হজরত আদম আলা নবীন আলিহিসাল্লাতুসাল্লাম। জি হ্যাঁ, সর্বপ্রথম আদম নবী এই কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিলেন। এরপর যুগে যুগে অনেকেই করেছেন। এরপর যখন নূহ আলা নবীন আলিহিসাল্লাতুসাল্লামের সময় এসেছিল, সেই যুগ এসেছিল, তো নূহ নবীর যুগে একটি তুফান হয়েছিল, আমরা সবাই জানি। সেই তুফানের সময় এই পবিত্র ঘরকে আসমানের দিকে উঠিয়ে নেওয়া হয়েছিল। নূহ নবীর যে তুফান হয়েছিল, সেই তুফানের পর আবার যখন এটা নির্মাণ করা হয়েছিল, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই ঘরের নির্মাণ করেছিলেন। যে ভিত্তিটা ছিল, যেহেতু কাবা শরীফ উঠিয়ে নেওয়া হয়েছিল, তো যেই স্থানটি ছিল, যে ভিত্তিটা ছিল, ওই ভিত্তির উপর আবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন। এবং এই বিশেষ কাজ, এই বিশেষ নির্মাণ কাজ ওনারই পবিত্র হাত মোবারক দ্বারা সম্পাদিত হয়েছিল। এর জন্য পাথর সংগ্রহ করে আনার খিদমত এবং সৌভাগ্য লাভ করেছিলেন হযরত ইসমাইল আলা নবীন আলাইহিসসালাম। দুইজনই বাবা ছেলে, একজন বাবা একজন ছেলে, দুইজনেরই কেমন কিসমত যে দুইজনই সেই মহান ঘর, মহান বাইতুল্লাহ, সেই মহান নির্মাণ কাজ সম্পাদন করেছিলেন। উভয় মহান ব্যক্তিত্ব তখন এই প্রার্থনাই করেছিলেন, হে আমাদের মালিক, আমাদের এই খিদমত ও বন্দেগী গ্রহণ করো। তাহলে বোঝা গেল যে ইনারা তো এমনিতেই মকবুল, আল্লাহ তালার যারা নেককার বান্দা, যারা আল্লাহ পাকের আম্বিয়া নবী রসুল, ইনারা তো এমনিতেই মকবুল। এরপরও দেখুন কেমন আজিজি, যে হে আমার মালিক, আমাদের পক্ষ থেকে এই মহান খিদমতকে তুমি কবুল করে নাও, এই খিদমতকে তুমি কবুল করে নাও। আমরা যে কাবা শরীফের নির্মাণ করছি, আমরা যে কাবা শরীফের ভিত্তি স্থাপন করছি, এ মালিক তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। এ থেকে মাদারিফুল এটাও পাওয়া যায় যে আমরাও যখন কোনো নেক কাজ করার সৌভাগ্য লাভ করব, যখন ভালো কোনো কাজ করার সৌভাগ্য লাভ করব, তখন মালিকের দরবারে দোয়া করা উচিত যে হ্যাঁ আমার মালিক, আমার পক্ষ থেকে এই সামান্য নেক কাজ, এই নেকির কাজ তুমি কবুল করে নাও, এই মহতি কাজ তুমি কবুল করে নাও। এখন তো আমরা বড় বড় অনেক কাজ করার সৌভাগ্য লাভ করি, অনেক নেকির কাজ করে ফেলি, কিন্তু এটা নিজের ক্রেডিট হিসেবে মনে করি যে না, এটা আমি করেছি, এটা আমি করতে পেরেছি, এটা আমি ছাড়া আর কে করতে পারবে, বা এটা একমাত্র আমি করেছি। কিন্তু এটাই ভুলে যায় যে এর সামর্থ্য, এর ক্যাপাবিলিটি, এর সুযোগ করে দিয়েছে আমার রব তাআলা, না হলে আমার কি কাবিলিয়ত, আমার কি ক্যাপাসিটি যে আমি এই নেকির কাজ, এই মহান কাজ, যে কোনো কাজ, আপনি দেখুন আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনি জাকাত দিচ্ছেন, আপনি যাই করছেন, আপনি সৎকার করছেন, দান খয়রাত করছেন, আপনি মদনী চ্যানেলের জন্য ডোনেশন দিচ্ছেন, দাওয়াত ইসলামী যে কোনো নেকির কাজ করছেন, 12 দিনই কাজ করছেন, এই সকল কিছু রব তাআলার দয়াতে হচ্ছে। রব তাআলা তো অসংখ্য বান্দা থেকে আপনাকে নির্বাচন করেছেন, না হয়তো আল্লাহ পাকের অসংখ্য বান্দা আছে এই সকল কাজ করার জন্য, দুনিয়ার জমিনে অসংখ্য মুসলমান আছে এগুলো করার জন্য, এই সকল কাজে অংশগ্রহণ করার জন্য, কিন্তু রব তাআলা আপনাকে আমাকে বাছাই করেছে এ নেকির কাজে অংশগ্রহণ করার জন্য। তো দেখুন এগুলো হচ্ছে নেককার বান্দাদের আলামত, যে ওনারা যখনই কোনো নেকির কাজ করেন তখনই রব তাআলার দরবারে দোয়া করেন, হে আমার মালিক, আমাদের পক্ষ থেকে এই নেকির কাজটুকু কবুল করো। তো ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা শরীফ নির্মাণ করছিলেন, যেহেতু দেয়াল আস্তে আস্তে উপর উঠছিল, তো ওনার হাত তো একেবারে উপর পর্যন্ত যাচ্ছিল না, তো পাথরকে জান্নাতি পাথর বলা হয়, মক্কামি ইব্রাহিম আমরা যাকে চিনি, তো সেই মক্কামি ইব্রাহিমের উপর দাঁড়িয়ে, অর্থাৎ সেই পাথরের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যতই উপরের দিকে ওনার যাওয়ার প্রয়োজন হচ্ছিল, সেই পাথর সেই উপরের দিকে ওনাকে নিয়ে যাচ্ছিল। তো আসুন সেই মকামি ইব্রাহিম সম্পর্কে আমরা কিছুটা শুনি। বলা হচ্ছে মকামি ইব্রাহিম হলো জান্নাতি পাথর, জান্নাত থেকে এই পাথর এসেছে। হযরত সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা আলাইহিসসালাম পাথরটির উপর 3 বার দাঁড়িয়েছিলেন। কয়বার? 3 বার দাঁড়িয়েছিলেন। এক, এই মোবারক পাথরটিতে তিনি দাঁড়িয়েছিলেন এবং তার পুত্রবধূ অর্থাৎ সাইয়েদুনা ইসমাইল আলা নবীনা আলাইহিসসালামের স্ত্রী তার মাথা ধুয়ে দিয়েছিলেন। নাম্বার 2, কাবা শরীফ নির্মাণের সময় যখন দেয়ালগুলো উঁচু হয়ে গেল, তখন সাইয়েদুনা ইব্রাহিম আলা নবীনা আলাইহিসসালামের পুত্র ইসমাইল আলাইহিসসালামকে বললেন, কোনো পাথর নিয়ে আসো যাতে তাতে দাঁড়িয়ে দেয়াল তৈরি করা যায়। সাইদুনা ইসমাইল আলা নবীনা আলাইহি সালাতু সালামের পাথরের খোঁজে জবলে আবু কুবাইসে তশরিফ নিয়ে গেলেন। পথে হযরত জিব্রাইল আলাইহিস সালামের সাথে দেখা হয়। তো বললেন, আসুন আমি আপনাকে একটি পাথর দেখিয়ে দেব যা আদমের সাথে পৃথিবীতে এসেছিল। কে বলছেন? জিব্রাইল ফেরেশতা। এবং এটি হযরত ইদ্রিস আলা নবীনা আলাইহিস সালাতু সালাম তুফানে নুহি আলাইহিস সালামের ভয়ে এই পাহাড়ে দাফন করে দিয়েছিলেন। এই জায়গাটিতে ছোট বড় দুইটি পাথর দাফন করা আছে। ছোট পাথরটিকে কাবার দেয়ালের দরজার পাশে স্থাপন করে দেবেন যাতে তাওয়াফকারীরা এটিকে চুম্বন করে, অর্থাৎ হজরে আসওয়াদ যেটাকে বলা হয়, যেই পবিত্র পাথরে চুমু দিয়ে মানুষ নিজের গুনাহগুলোকে মোচন করে দেয়, নিজের গুনাহগুলোকে সেই পাথরটি টেনে নেয়, অর্থাৎ বান্দার গুণাগুলোকে যে পাথরটি টেনে নেয় সেই পাথর সেই কাবা ঘরের দেয়ালের মধ্যে স্থাপন করা হয়েছিল। এরপর বলা হচ্ছে বড় যে পাথরটি, এই বড় পাথরটিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করবেন। অতএব তিনি পাথর দুটি নিয়ে এলেন এবং আল্লাহ পাকের এই বার্তাটিও জানিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের আদেশ অনুযায়ী হজরে আসওয়াদটিকে একটি কোনায় স্থাপন করে দিলেন আর বড়টিতে দাঁড়িয়ে তিনি নির্মাণ কাজ করতে রইলেন। দেয়াল যতই উপর উঠতে লাগলো পাথরটিও উঁচু হয়ে যেত। এভাবে তিনি নির্মাণ কাজ শেষ করলেন। সুবহানাল্লাহ। তো দেখুন কেমন সেই নির্মাণ কাজ ছিল আর কেমন তাকওয়া ছিল ইনাদের মধ্যে, যে আল্লাহ পাকের ঘর নির্মাণ করবেন, আল্লাহ পাকের কাবা তুল্লা নির্মাণ করবেন। কেমন জজবা ইনাদের মধ্যে, আম্বিয়া রসুল নবী এর পরেও কেমন জজবা, কেমন জজবা। আল্লাহ করিম আমাদের সবাইকে ইনাদের মতো এই জজবা আমাদেরকেও নসিব করুক। তো বলা হচ্ছে কিতাবের মধ্যে এসেছে যে দুনিয়ার মধ্যে যদি সর্বশ্রেষ্ঠ মসজিদ কোনোটি থাকে সেটা হচ্ছে মসজিদুল হারাম, যেটা এখন কাবা শরীফকে ঘিরে আছে। কাবা শরীফের চারিদিকে যে মসজিদ নির্মিত আছে সেই মসজিদকে বলা হয় মসজিদুল হারাম। আর এটা এত বেশি দামি মসজিদ, বলা হচ্ছে এই মসজিদের মধ্যে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে তাহলে 100,000 রাকাত নামাজের সওয়াব তার নসিব হবে। এরপর ফজিলতের দিক দিয়ে যার স্থান তা হলো মসজিদে নববী, এরপরের স্থান হচ্ছে মসজিদে আকসা। তো কিতাবের মধ্যে এটাও এসেছে যে মসজিদুল হারামে 1 রাকাত নামাজ 100,000 রাকাত নামাজের সমান, মসজিদে নববীতে 50 রাকাত নামাজের সমান। এরপর যদি মসজিদে আকসার দিকে আমরা তাকাই তাহলে 25,000 রাকাতের সমান সওয়াব মিলবে। তো মসজিদে আকসাও এটি নির্মাণের ক্ষেত্রে এসেছে যে অসংখ্য নবীগণে মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলেন। সর্বপ্রথম এই মসজিদকে নির্মাণ করেছিলেন হযরত আদম আলা নবীন ওয়ালিহি সালাতু সালাম, এরপর পর্যায়ক্রমে সাম বিন নূহ আলা নবীন ওয়ালিহি সালাতু সালাম, এরপর দাউদ আলা নবীন ওয়ালিহি সালাতু সালাম, এরপর সুলাইমান আলা নবীন ওয়ালিহি সালাতু সালাম। জি হ্যাঁ, ইনি এমন নবী যার ক্ষমতা বাতাসের উপরও ছিল, অর্থাৎ বাতাসকে যা অর্ডার করা হতো তেমনি উনি সেই বাতাসগুলো ওনার অর্ডার অনুযায়ী কাজ করত। তো বলা হয়েছিল কিতাবের মধ্যে এসেছে যে সুলাইমান আলা নবীন ওয়ালিহি সালাতু সালাম কীভাবে এই মসজিদ নির্মাণ করেছিলেন। বলা হচ্ছে সুলাইমান আলা নবীন ওয়ালিহি সালাতু সালাম জিনের মাধ্যমে মসজিদে আকসা নির্মাণ করেছিলেন। তো মসজিদে আকসা নির্মাণ করা এটাও বিভিন্ন আম্বিয়াদের সুন্নাতে মোবারক। আসলে দেখুন মসজিদ নির্মাণ করা এটা বড়ই একটি নেকির কাজ, বড়ই নেকির কাজ। কেননা মসজিদ এটা হচ্ছে আল্লাহ পাকের ঘর, যেখানে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করা হবে, যেখানে আল্লাহ পাকের দরবারে সিজদা করা হবে, রুকু করা হবে, কিয়াম করা হবে, তসবি পড়া হবে, জিকির করা হবে, দরুদ পড়া হবে। তো এমন একটি পবিত্র স্থান নির্মাণের কাজে যারাই অংশগ্রহণ করবে তারা কেমন দামি মানুষ হবে। এজন্যই এই মহতি কাজটি সুন্নাতে আম্বিয়া ছিল। তো দেখুন যে এই মসজিদ নির্মাণ করা কত বড় নেকির কাজ, কত বড় সওয়াবের কাজ, ফজিলতওয়ালা কাজ, যে সুন্নাতে আম্বিয়ার মধ্যে সামিল। বিভিন্ন আম্বিয়াগণ এই নেকির কাজে অংশ নিয়েছেন। কেন নিয়েছেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে আমরাও এই মহান কাজে অংশগ্রহণ করি। কেননা মসজিদ নির্মাণ করা এবং মসজিদ নির্মাণের মধ্যে অংশগ্রহণ করা, সামিল হওয়া, এটা কেনই বা দামি হবে না? যে মসজিদে কিয়ামত অবধি নামাজ হবে, তিলাওয়াত হবে, কিরাত হবে, নাত হবে, জিকির হবে, দরুদ হবে, তো সেই মসজিদ নির্মাণে যারাই হিস্সা নেবেন, যারাই অংশগ্রহণ করবেন, সেই স্বভাবটুকু তারাও তো পাবেন না। তো এই জন্য আমাদের উচিত মসজিদ নির্মাণের কাজে আমরাও যাতে অংশগ্রহণ করি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মোবারকা ছিল মসজিদ নির্মাণ করা। সূরা তাওবার মধ্যে 108 আয়াতে ইরশাদ হচ্ছে, ওই মসজিদের মধ্যে আপনি কখনো দাঁড়াবেন না। কোন মসজিদ সেটা ইনশাল্লাহ বলা হবে। ওই মসজিদের মধ্যে আপনি কখনো দাঁড়াবেন না, নিশ্চয়ই ওই মসজিদ যার ভিত্তি প্রথম দিন থেকেই পরহেজগারির উপর রাখা হয়েছে, তা এরই উপযুক্ত যে আপনি তাতে দাঁড়াবেন। এবং সেটার মধ্যে এমন সব লোক রয়েছে যারা খুব পবিত্র হতে চায়, এবং পবিত্র লোকেরা আল্লাহর নিকট প্রিয়। তো শুরুতেই এর তর্জমার মধ্যে এসেছে যে শুরুতেই যে মসজিদের মধ্যে দাঁড়াতে নিষেধ করা হয়েছে সেটা ছিল মসজিদে দিরার। মসজিদে দিরার কি আসুন আমরা জেনে নেই। বলা হচ্ছে যে মসজিদ অহংকার, লোক দেখানো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে অথবা অপবিত্র সম্পদ দ্বারা নির্মাণ করা হয়েছে, তা মসজিদে দিরার এর সামিল। তো বোঝা গেল যে মসজিদ তো অনেকেই নির্মাণ করে, কিন্তু অনেক মসজিদ এমন আছে যে অহংকার নিয়ে নির্মাণ করা হয়, লোক দেখানোর জন্য নির্মাণ করা হয়, আল্লাহর সন্তুষ্টি তাতে থাকে না, এরপর অপবিত্র সম্পদ দ্বারা নির্মাণ করা হয়, সেই মসজিদকে মসজিদের দিরারের মধ্যে সামিল করা হয়েছে। আর নবী পাককে বলা হয়েছে যে ওই মসজিদের মধ্যে আপনি দাঁড়াবেন না, অর্থাৎ প্রবেশ করবেন না। কিন্তু যে মসজিদের মধ্যে প্রবেশ করার জন্য বলা হয়েছে, বা যেটি বলা হয়েছে যে শুরু থেকেই পরহেজগারির উপর নির্মাণ করা হয়েছে, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মসজিদে কুবা। জি হ্যাঁ, মসজিদে কুবা, যেটার ভিত্তি স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন। সুবহানাল্লাহ, যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত হয়েছিল, তো পথিমধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করেছেন, বিভিন্ন জায়গায় আরাম করেছিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রেওয়ায়েতের মধ্যে এটাও এসেছে যে হিজরতের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে কিয়াম করেছেন, যেখানে যেখানে আরাম করেছিলেন, সেখানে সেখানে এক একটি মসজিদ হয়ে গিয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার নির্মাণ কাজে নিজে অংশগ্রহণ করেছিলেন। জি হ্যাঁ, সাহাবিরাও নবী পাকের দেখা দেখি এক একজন এক একটি পাথর নিয়ে আসছিল, এক একজন এক একটি জিনিস নিয়ে আসছিল মসজিদে কুবা নির্মাণ করার জন্য। তো এক সাহাবি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার উপর কুরবান, আপনি আমাকে দিন, আমাদেরকে দিন, আপনি কেন কষ্ট করছেন? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাথর ওই সাহাবিকে দিয়ে দিলেন। এরপর আরেক দিকে গিয়ে ওই একই ওজনের একটি পাথর নিয়ে আবার মসজিদের কাছে হাত বাড়াতে লাগলেন। তো দেখুন নবী পাকের কেমন জজবা, নবী পাকের কেমন শান ও শওকত যে মসজিদ নির্মাণের কাজে নিজে অংশগ্রহণ করছেন। তো বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় অবস্থান করেন তাতেই নামাজ পড়েছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে মসজিদে কুবায় তশরিফ নিয়ে যেতেন। অপর এক হাদিস শরীফে এসেছে যে মসজিদে কুবায় নামাজ পড়ার সওয়াব উমরার সমতুল্য। হ্যাঁ, মসজিদে কুবায় যে নামাজ আদায় করবে তাকে উমরার সমতুল্য সওয়াব দান করা হবে। এজন্যই তো যারা হাজিগণ, যারা উমরা আদায়কারীগণ সেখানে যায়, মদিনাতুল মুনাওয়ারায় হাজির হয়, তারা কিন্তু অবশ্যই মসজিদে কুবায় গিয়ে জিয়ারত করে। কেননা মসজিদে কুবায় সেখানে নামাজ আদায় করা উমরার সমতুল্য সওয়াব। আর নবী পাকের হাদিস কখনো ভুল হয় না, মিথ্যা হয় না। নবী পাকের হাদিসের উপর প্রত্যেক মুমিনের আস্থা আছে। তো এই জন্যই তো যারা আশিকে রসুল তারা সেখানে গিয়ে নবী পাকের ছোঁয়া খুঁজে, কোথায় নবী পাক হয়তো বা এখানে গিয়েছেন, হয়তো বা ওখানে গিয়েছেন, তারা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে নবী পাকের সেই ইয়াদ স্মরণ করতে চায়, সেই দিনগুলো স্মরণ করতে চায় যে নবী পাক হয়তো বা এখানে নামাজ আদায় করেছেন, হয়তো বা ওখানে নামাজ আদায় করেছেন। তো মসজিদে কুবা এটা এমন মসজিদ যেখানে আমার নবী এই নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলেন। তাফসির কারকগণের একটা অভিমত এটাও যে এই আয়াতের মধ্যে যে মসজিদ বোঝানো হয়েছে তা মসজিদে মদিনা এর কথা এসেছে। তো আর এই প্রসঙ্গেও হাদিসসমূহ বর্ণিত আছে। এই দুটি অভিমতের মধ্যে পরস্পর কোনো সংঘাত নাই, কেননা আয়াত শরীফ মসজিদে কুবায় অবতীর্ণ হওয়ায় এ কথা জরুরি হয় না যে মদিনা শরীফের মসজিদে উক্ত সব গুণাবলী নেই। তো বিভিন্ন তাফসীরকারগণের মতে এই আয়াত মসজিদে কুবার দিকেই ইঙ্গিত হয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে মসজিদে কুবা এমন মসজিদ যে মসজিদ স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দ্বারা নির্মাণ হয়েছে। এরপর মদিনাতুল মুনাওয়ারার দিকে যদি তাকায়, মসজিদে নবী শরীফের যদি দিকে যদি তাকায়, তাহলে মসজিদে নবী শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জড়ো করে, সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ানদের সাথে মশওয়ারা করে এই মসজিদে নবী শরীফ নির্মাণ করেছিলেন। এক একজন সাহাবিকে এক একটি জিনিস আনতে বলেছিলেন, যে যা পেরেছে তা এনেছিল, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নবী শরীফের মধ্যেও অংশগ্রহণ করেছিলেন, নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলেন। তো বোঝা গেল যে মসজিদ নির্মাণ করা এটা আম্বিয়াদের সেই আদি যুগ থেকেই হয়ে আসছে, বিভিন্ন আম্বিয়াগণ এই মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলেন। আরেকটি মসজিদ আমি আপনাদের সামনে তুলে ধরছি, মসজিদে ফদিখ। মসজিদে ফদিখ এই মসজিদ শরীফটি হচ্ছে মসজিদে কুবার 1 কিলোমিটার পূর্বে অবস্থিত। যখন ইসলামী সেনারা বনু নুদায়ের গোত্রকে অবরুদ্ধ করে রেখেছিল, সেই সময়ে শাহিন শাহে মদিনা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক তাবু এখানেই লাগানো হয়েছিল, এবং এই স্থানেই হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 দিন নামাজ আদায় করেছিলেন, তারই স্মৃতিতে এই মসজিদ নির্মাণ করা হয়। অনেকে অজ্ঞতার কারণে এটাকে মসজিদে শামস বলতো। 2001 সালে আগস্ট মাসে এই মসজিদটি শহীদ করে দেওয়া হয়। কিছুদিন যাবৎ বিধ্বস্ত অবস্থায় অবশিষ্ট ছিল, অতঃপর তাও ধূলিসাৎ করে দেওয়া হয়, স্থানটি সমতল করে দেওয়া হয় এবং এলাকার লোকের গাড়ির পার্কিংয়ের স্থান হয়ে গেল। তো মসজিদে ফদিখ এটা তো একটি স্মৃতি আছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো অসংখ্য মসজিদ যদি আমরা দেখি, মক্কাতুল মোকারামায় আছে, মদিনাতুল মুনাওয়ারার মধ্যেও অসংখ্য মসজিদ, সেখানে এখনও সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে যে মসজিদগুলো নির্মাণ হয়েছিল সেগুলো এখনও অনেকগুলো মসজিদ দেখতে পাওয়া যায়। কয়েকটি মসজিদ আমি আপনাদেরকে বলছি যে মক্কাতুল মোকারামায় কী কী মসজিদে আছে এবং মদিনাতুল মুনাওয়ারে কী কী মসজিদ আছে। বলা হচ্ছে মক্কা শরীফে নাম্বার 1 যে মসজিদ সেটা হচ্ছে মসজিদুল হারাম। সুবহানাল্লাহ, কেমন রৌনক, যারা গিয়েছেন তারা জানেন কত বড় মসজিদ, কি বিশাল সেই মসজিদের অবস্থান, সেই বিশাল মসজিদের মধ্যে কি অপরূপ কারুকার্য, অর্থাৎ দেখলে দেখতেই মন চায়। তো মসজিদুল হারাম আছে, মসজিদে জিন আছে, মসজিদে রাইয়া আছে, মসজিদে খায়েফ আছে, মসজিদে জির আনা, এরপর মসজিদে তানঈম, মসজিদে নিমরা, মসজিদে জিতুয়া, এগুলো মক্কাতুল মুকাররমার মধ্যে এই মসজিদগুলো দেখতে পাওয়া যায়। আরও অসংখ্য মসজিদ আছে, এগুলো উল্লেখযোগ্য কিছু মসজিদ। মদিনা শরীফে কিছু মসজিদ আছে, নাম্বার 1 মসজিদে কুবা, মসজিদে ফদিখ, খামসা বা সাবা মসজিদ, খামসা মানে 5, সাবা মানে 7, এরপর মসজিদে গামামা, সুবহানাল্লাহ, এটা খুবই খুবই বরকতওয়ালা একটি মসজিদ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। জি হ্যাঁ, এটা মসজিদ নববী থেকে একদমই কাছে, মসজিদে গামামা। এরপর বলা হচ্ছে মসজিদে ইজাবা, মসজিদে সুখিয়া, মসজিদে সজদা, মসজিদে জিবাব, মসজিদে আইনাইন, মসজিদে মশরাবা উম্মে ইব্রাহিম, মসজিদে বনি কোরাইয়া, মসজিদে বুখারি আছে, ইমাম বুখারি রদিল্লাহু তাআলা আনহুর ওখানে একটি মসজিদ আছে, মসজিদে আলী আছে, মসজিদে আবু বকর আছে, মসজিদে ওসমান আছে, মসজিদে ওমর আছে, অনেকগুলো মসজিদ সেখানে দেখতে পাওয়া যায়। তো মসজিদ এটা মুসলিম সভ্যতার, মুসলিম সংস্কৃতির মধ্যেই মিশে আছে। মসজিদ নির্মাণ করা, মসজিদ বানানো, মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করা, আজও আপনি দেখবেন যে যখনই আপনি কোনো একজন ধর্মপ্রাণ মুসলমানকে বলবেন যে একটি মসজিদ নির্মাণ করব, আপনিও সহযোগিতা করুন, দেখবেন তার যতটুকু সামর্থ্য সে কিন্তু আগবাড়িয়ে তা দান করবে। তো এটাই হচ্ছে মুসলমানদের একটি সংস্কৃতি, কিন্তু এটা দিন দিন হারিয়ে যাচ্ছে। মুসলমানদের মধ্যে এই জিনিসটি আগে অনেক ছিল, মসজিদ নির্মাণ করা, কিন্তু এখন মসজিদ তো নির্মাণ হচ্ছে কিন্তু এগুলো আবাদ কয়জন করছে। তো শুধু মসজিদ নির্মাণ করাটা বাহাদুরির বিষয় না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নির্মাণ করেছে, মসজিদগুলোকে আবাদও করেছে, সাহাবিদেরকে তাগিদও দিয়েছে, উৎসাহ দিয়েছে। সূরা তওবার মধ্যে একটি আয়াত এভাবে এসেছে, আল্লাহ এর মসজিদ সমূহ তারাই আবাদ করে যারা আল্লাহ ও কিয়ামত দিবসের উপর ঈমান আনে, নামাজ কায়েম রাখে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না। সুতরাং এটাই সন্নিকটে যে এসব লোক সৎ পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এ টিকার মধ্যে এসেছে যে মসজিদ সমূহকে আবাদ করার উপযোগী হচ্ছে মমিনগণ, যারা মমিন তারাই মসজিদকে আবাদ করবে। মসজিদ সমূহ আবাদ করার মধ্যে এসব বিষয় অন্তর্ভুক্ত যে যে মসজিদে ঝাড়ু দেয়া, পরিষ্কার করা, আলোকিত করা, মসজিদ সমূহকে দুনিয়াবী কথাবার্তা ও এমন সব বস্তু থেকে মুক্ত রাখা যেগুলোর জন্য সেগুলোকে নির্মাণ করা হয়নি। তো মসজিদ আবাদ করার নাম শুধু মসজিদ নির্মাণ করে ছেড়ে দেওয়া নয়, মসজিদ আবাদ করার নাম হচ্ছে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মসজিদে এমন কোনো কাজ না করা যেগুলো শরীয়ত পন্থী, এরপর মসজিদে দুনিয়াবি কথাবার্তা না বলা, এরপর এমন সব বস্তু থেকে মসজিদকে হিফাজত রাখা যেগুলোর জন্য মসজিদ নির্মাণ করা হয়নি। মসজিদ সমূহে আল্লাহর ইবাদত করা ও আল্লাহকে স্মরণ করার জন্যই নির্মাণ করা হয়েছে, দিনী শিক্ষার পাঠ দান করাও জিকিরে সামিল করা হয়েছে। তো এই জন্য মসজিদ তো আমরা ইনশাল্লাহ নির্মাণ করব, সেই সাথে আমরা যাতে মসজিদগুলোকে আবাদ করি, মুসল্লি দিয়ে আবাদ করি। মুসল্লি দিয়ে আবাদ কখন হবে? যখন আমরা ডোর টু ডোর, ম্যান টু ম্যান, মুসলমান থেকে মুসলমানের কাছে গিয়ে আমরা নেকির দাওয়াত দিব, নামাজের উৎসাহ দিব। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের অন্যতম একটি ডিপার্টমেন্ট হচ্ছে খুদ্দামুল মাসাজিদ, যে ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় যেখানে এখনও কোনো মসজিদ নেই, দূর দূরান্তে গ্রামাঞ্চলে যেখানে মসজিদ নেই বা যেখানে মসজিদের খুবই প্রয়োজন, সেখানে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ মসজিদ নির্মাণ করছে। আপনারাও চাইলে এই ডিপার্টমেন্টের সাথে সহযোগিতা করে, এই ডিপার্টমেন্টকে সহযোগিতা করে আপনারা মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করতে পারবেন। এবং দাওয়াত ইসলামীর তো আপনারা জানেনই যে দাওয়াত ইসলামের অন্যতম দিনই কাজ হচ্ছে নেকির দাওয়াত দিয়ে মসজিদকে আবাদ করা। মসজিদ ভরা সংগঠন বলা হয় দাওয়াত ইসলামীকে, অর্থাৎ মসজিদকে মুসল্লি দিয়ে ভরপুর করার নামই হচ্ছে দাওয়াত ইসলামী। তবে আপনাদেরকে বলবো যে এই মহতি কাজে আপনারাও দাওয়াত ইসলামের সঙ্গ দিন, দাওয়াত ইসলামের সাথে আগ বাড়িয়ে আপনারাও এই মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করুন। আল্লাহ করিম আমাদের সবাইকে এই সুন্নাতে আম্বিয়ার উপর আমল করার, অপরকে এর উৎসাহ দেওয়ার তৌফিক দান করুক। আজকে এতটুকুই, ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم سنة الأنوشاري